नमः विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामीनिति नामिने नमाचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधामदाय नगरग्रामतारिणे नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी नीति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे वंचा कल्पतरुभ्यश्च कृपा सिंधुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण। আজ শ্রী চৈতন্য চৈতন্যিত গ্রন্থ অধ্যয়নের প্রারম্ভে আমি আমার পরমারাধ্য গুরু পাদ পদ্ম ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শিল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের অন্যতম কৃপাধন্য ইস্কনের অন্যতম গুরু ইস্কন নাম হটের বিশ্ব প্রচারক মন্ত্রী ওম বিষ্ণুপাদ অষ্টতর শত শিষ্যময় জয়পত গোস্বামী শিল গুরুদেবের পাদপদ্মে দণ্ডবত প্রণতি নিবেদন করে তাঁর অহেতুকি কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি এবং আমার পরমারাধ্য পরম গুরু পাদপদ্ম ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিলাভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের শ্রী পাদপদ্মে দণ্ডবত প্রণতি নিবেদন করে তাঁর অহেতুকি কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি এবং সকল শ্রোতা ভক্তমণ্ডলী আপনাদের চরণে প্রণাম নিবেদন করে আপনাদের অহেতুকি আশীর্বাদ প্রার্থনা করছি। হরে কৃষ্ণ। তো আমরা দুই দিন চৈতন্যচৈতন্যমৃত পাঠ করিনি, আজকে আবার শুরু করছি বিশেষ কারণবশত। তো আজকে আমরা আমাদের ক্রম অনুসারে যে অধ্যয়ন আমরা করছি অন্তলীলা তৃতীয় পরিচ্ছেদ, আজকে আমরা শ্রী হরিদাস ঠাকুরের মহিমা বিষয়বস্তুর 165 শ্লোক থেকে অধ্যয়ন করব। হরে কৃষ্ণ। হরিদাস ঠাকুর চলি আইলা চাঁদপুরে আসিয়া রহিলা বলরাম আচার্যের ঘরে। হরিদাস ঠাকুর পদব্রজে চাঁদপুর নামক গ্রামে এসে উপস্থিত হলেন এবং তিনি বলরাম আচার্যের গৃহে অবস্থান করলেন। প্রভুপাদ উল্লেখ করেছেন চাঁদপুর গ্রাম হুগলি জেলার সপ্তগ্রাম রয়েছে, গঙ্গা ও যমুনার সঙ্গমস্থলের সন্নিকটে। রঘুনাথ দাস গোস্বামীর হিরণ্য ও গোবর্ধন জেঠা ও পিতা মজুমদারের বাড়ির পূর্ব দিকে এই চাঁদপুর গ্রাম অবস্থিত। সেখানে তাদের পুরোহিত বলরাম ও যদুনন্দন আচার্যের ঘর ছিল এবং হরিদাস ঠাকুর সেখানে তাদের গৃহে অবস্থান করেছিলেন। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তিনি বলেছেন যে পরবর্তীকালে এই গ্রামটির নাম হয় কৃষ্ণপুর। হিরণ্য গোবর্ধন দুই মূলকের মজুমদার তাঁর পুরোহিত বলরাম নাম তার। হিরণ্য এবং গোবর্ধন এই দুই ভাই ছিলেন মুসলমান নবাবের সেই অঞ্চলের রাজস্বের হিসাব রক্ষক। তাদের পুরোহিতের নাম ছিল বলরাম আচার্য। নবাবী আমলে রাজস্বের হিসাব রক্ষকদের উপাধি ছিল মজুমদার। হরিদাসের কৃপা পাত্র তাতে ভক্তি মানে যত্ন করি ঠাকুরেরে রাখিলা সেই গ্রামে। হরিদাস ঠাকুরের কৃপাপাত্র বলরাম আচার্য তাঁর প্রতি অত্যন্ত ভক্তিপরায়ণ ছিলেন, তাই তিনি বহু যত্নে হরিদাস ঠাকুরকে সেই গ্রামে রেখেছিলেন। নির্জন পর্ণশালায় করেন কীর্তন বলরাম আচার্য গৃহে ভিক্ষা নির্বাহন। সেই গ্রামে হরিদাস ঠাকুর এক নির্জন পর্ণকুটির অবস্থান করে নিরন্তর হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতেন এবং বলরাম আচার্যের গৃহে ভিক্ষা গ্রহণ করতেন। রঘুনাথ দাস বালক করেন অধ্যয়ন হরিদাস ঠাকুরের যাই করেন দর্শন। গোবর্ধন মজুমদারের পুত্র রঘুনাথ দাস, যিনি পরবর্তীকালে রঘুনাথ দাস গোস্বামী নামে পরিচিত হয়েছিলেন, তখন বালক এবং তিনি তখন পাঠশালায় পড়াশোনা করতেন, তিনি প্রতিদিন এসে হরিদাস ঠাকুরকে দর্শন করতেন। হরিদাস কৃপা করে তাহার উপরে সেই কৃপা কারণ হইল চৈতন্য পাইবারে। হরিদাস ঠাকুরের বিশেষ কৃপা তাঁর উপর বর্ষিত হয়েছিল এবং এই বৈষ্ণবের কৃপার প্রভাবেই পরবর্তীকালে তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীপাদ পদ্মের আশ্রয় লাভ করেছিলেন। তাহা যইছে হইল হরিদাসের মহিমা কথন ব্যাখ্যান অদ্ভুত কথা শুন ভক্তজন। হিরণ্য এবং গোবর্ধনের গৃহে যেভাবে হরিদাস ঠাকুরের মহিমা কীর্তিত হয়েছিল, হে ভক্তগণ দয়া করে সেই অদ্ভুত বর্ণনা শ্রবণ করুন। একদিন বলরাম মিনতি করিয়া মজুমদারের সভায় আইলা ঠাকুরে লইয়াম। একদিন বলরাম আচার্য বহু মিনতি করে হরিদাস ঠাকুরকে হিরণ্য এবং গোবর্ধন মজুমদারের সভায় নিয়ে এলেন। ঠাকুর দেখি দুই ভাই কৈলায় অভ্যুথান পায় পড়ি আসন দিলা করিয়া সম্মান। হরিদাস ঠাকুরকে দেখে এই দুই ভাই তৎক্ষণাৎ আসন থেকে উঠে তাঁর শ্রী পাদপদ্মে প্রণতি নিবেদন করলেন এবং তারপর বহু সম্মান করে তাকে বসার আসন দিলেন। অনেক পণ্ডিত সভায় ব্রাহ্মণ স্বজন দুই ভাই মহাপণ্ডিত হিরণ্য গোবর্ধন। সেই সভায় বহু পণ্ডিত ব্রাহ্মণ এবং স্বজন ব্যক্তির সমাবেশ হয়েছিল। দুই ভাই হিরণ্য ও গোবর্ধন ছিলেন মহাপণ্ডিত। হরিদাসের গুণ সবে কহে পঞ্চমুখে শুনিয়া তো দুই ভাই পাইল বড় সুখে। সেখানে উপস্থিত সকলে পঞ্চমুখে হরিদাস ঠাকুরের গুণ কীর্তন করতে লাগলেন এবং তা শুনে দুই ভাই মহা আনন্দিত হলেন। তিন লক্ষ নাম ঠাকুর করেন কীর্তন নামের মহিমা উঠা ইল পণ্ডিতগণ। সেই সভায় উল্লেখ করা হলো যে হরিদাস ঠাকুর প্রতিদিন 3 লক্ষ কৃষ্ণ নাম জপ করেন এবং তখন সমস্ত পণ্ডিতরা নামের মহিমা আলোচনা করতে লাগল। কেহ বলে নাম হইতে হয় পাপক্ষয়, কেহ বলে নাম হইতে জীবের মুক্ষ হয়। তাদের কেউ কেউ বললেন ভগবানের দিব্য নাম গ্রহণ করার ফলে পাপ ক্ষয় হয় এবং অন্য কেউ বললেন ভগবানের দিব্য নাম গ্রহণের ফলে মুক্তি লাভ হয়। হরিদাস কহেন নামের এই দুই ফল নয়, নামের ফলে কৃষ্ণ পদে প্রেময় উপজয়। হরিদাস ঠাকুর তখন তার প্রতিবাদ করে বললেন নামের এই দুটি প্রকৃত ফল নয়, নাম অপরাধে নাম গ্রহণের ফলে শ্রীকৃষ্ণ শ্রীপাদ পদ্মে প্রেমের উদয় হয়। এবং ব্রতঃ সুপ্রিয় নাম কীর্ত্যা জাতানুরাগো দ্রুত চিত উচ্চৈ। হস্যতি অথ রোদিতি রৌতি গায়তি উন্মাতবত নিত্যতি লোকবাহ্যম। কেউ যখন ভক্তি মার্গে যথার্থ উন্নতি সাধন করে এবং তার অতি প্রিয় ভগবানের দিব্য নাম কীর্তন করে আনন্দমগ্ন হন, তখন তিনি অত্যন্ত উত্তেজিত হয়ে উচ্চৈশ্বরে ভগবানের নাম কীর্তন করেন। তিনি কখনো হাসেন, কখনো কান্দেন এবং কখনো উন্মাদের মতো নৃত্য করেন। বাইরের লোকেরা কে কি বলে সেই সম্বন্ধে তাদের কোনো জ্ঞান থাকে না। শ্রীমদ্ ভাগবত একাদশ স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের 40 থেকে উদ্ধৃত এই শ্লোকটি বিশদ বিশ্লেষণ আদি লীলা সপ্তম পরিচ্ছেদে 94 শ্লোকের দ্রষ্টব্য। আনুষঙ্গিক ফল নামের মুক্তি পাপ নাশ, তাহার দৃষ্টান্ত জয়ছে সূর্যের প্রকাশ। মুক্তি এবং পাপক্ষয় এই দুটি ভগবানের দিব্য নাম গ্রহণের আনুষঙ্গিক ফল। তার দৃষ্টান্ত স্বরূপ সূর্যের প্রকাশের উল্লেখ করা যায়। অহ সংহার দক্ষিলম সকৃদোদয়া দেব সকল লোকস্য তরণেরিব তিমির জলধিম জয়তি জগন মঙ্গলম হরের নাম। সূর্য যেমন উদিত হয়ে অন্ধকার সমুদ্র নাশ করে, তেমনি যে হরিনাম একবার উদিত হলে সমস্ত জগতের পাপ নাশ করেন, সেই জগন্মঙ্গল হরিনাম জয়যুক্ত হন। এই শ্লোকটি শ্রীল রূপ গোস্বামী বিরচিত পদ্মাবলী 16 শ্লোক থেকে উদ্ধৃত। এই শ্লোকের অর্থ কর পণ্ডিতের গণ, সবে কহে তুমি কহ অর্থ বিবরণ। এই শ্লোকটি আবৃত করে হরিদাস ঠাকুর তাদের বললেন, হে পণ্ডিতগণ, দয়া করে আপনারা এই শ্লোকের অর্থ বিশ্লেষণ করুন। তখন সমস্ত শ্রোতারা হরিদাস ঠাকুরকে অনুরোধ করলেন, আপনি এই শ্লোকের অর্থ বিশ্লেষণ করুন। হরিদাস কহে ন জয়ছে সূর্যের উদয়, উদয় না হইতে আরম্ভে তমের হয় ক্ষয়। চৌর প্রেত রাক্ষসাদির ভয় হয় নাশ, উদয় হইলে ধর্ম কর্ম আদি প্রকাশ। ঐছে নাম উদয় আরম্ভে পাপ আদির ক্ষয়, উদয় কইলে কৃষ্ণ পদে হয় প্রেম উদয়। হরিদাস ঠাকুর বললেন, সূর্য উদয়ের আগেই যেমন রাত্রির অন্ধকার বিদ্রুত হয়ে থাকে এবং অন্ধকার জনিত চোর প্রেত রাক্ষস আদির ভয় দূর হয় এবং সূর্যের উদয় হলে ধর্মকর্ম আদির অনুষ্ঠান শুরু হয়, তেমনি অপরাধ বর্জিত হয়ে নাম গ্রহণের আভাসের ফলেই পাপ আদির ক্ষয় হয় এবং শুদ্ধ নামের উদয় হলে শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মে প্রেম লাভ হয়। মুক্তি তুচ্ছ ফল হয় নামাভাস হইতে, মুক্তি নামাভাসের তুচ্ছ ফল। মৃয়মান হরের নাম গৃণন পুত্র উপচারিতম অজামিলো অপি অগাধম কিমুত শ্রদ্ধয়া গৃণন। মুমূর্ষ অজামিল তার পুত্রকে সম্বোধন করে নারায়ণ নাম উচ্চারণ করার ফলে যখন বৈকুণ্ঠধামে গমন করেছিল তখন শ্রদ্ধা সহকারে নাম গ্রহণ করলে যে কি হয় তার কি বলার আছে। এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবত 6 স্কন্ধের 2 অধ্যায়ের 49 থেকে উদ্ধৃত। যে মুক্তি ভক্ত না লয় সে কৃষ্ণ চাহে দিতে, যে মুক্তি শুদ্ধ ভক্ত গ্রহণ করতে চান না তা কৃষ্ণ অনায়াসে দিতে চান। সালুক্য শাস্তি সারূপ্য সামীপ্যৈকত্বমপুত্ত দীয়মানং ন গৃহন্তি বিনা মৎসেবনং জনাম। আমার ভক্তদের সালুক্য শাস্তি সামীপ্য সারূপ্য এবং সাযুজ্য মুক্তি দান করা হলেও তা তারা গ্রহণ করেন না, কেননা আমার অপ্রাকৃত সেবা ব্যতীত তাদের আর কোনো বাসনা নেই। এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবত 3 স্কন্ধের 29 অধ্যায়ের 13 থেকে উদ্ধৃত। ভগবত অবতার শ্রী কপিলদেবের উক্তি, গোপাল চক্রবর্তী নাম একজন মজুমদারের ঘরে সেই আরিন্দা প্রধান। হিরণ্য এবং গোবর্ধন মজুমদারের গৃহে গোপাল চক্রবর্তী নামক এক ব্যক্তি ছিলেন, যিনি ছিলেন তাদের প্রধান কর সংগ্রহকারী। গৌড়ে রহি পাতশাহায় আগে আরিন্দাগিরি করে, 12 লক্ষ মুদ্রা সেই পাতশার ঠাঁই ভরে। তিনি গৌড়ে বাস করতেন এবং কর সংগ্রাহক রূপে তার প্রধান কাজ ছিল বাদশাহের কাছে প্রতি বছর 12 লক্ষ মুদ্রা পৌঁছে দেওয়া। পরম সুন্দর পণ্ডিত নূতন যৌবন, নামা ভাষে মুক্তি শুনি না হইল সহন। তিনি ছিলেন অত্যন্ত সুপুরুষ পণ্ডিত এবং নবীন যুবক, শুদ্ধ নামের আভাসের ফলে মুক্তি লাভ হয় এই সিদ্ধান্ত তিনি স্বীকার করতে পারলেন না। প্রভুপাদ উল্লেখ করেছেন তাৎপর্য, নামাভাসের ফলে যে অনায়াসে মুক্তি লাভ হয় এই শাস্ত্র সিদ্ধান্ত বৈষ্ণবেরা অভ্রান্ত বলে স্বীকার করেন, কিন্তু মায়াবাদীরা শাস্ত্রের এই সিদ্ধান্ত সহ্য করতে পারে না। কেননা ভগবদ্গীতায় বলা হয়েছে 12:5 শ্লোকে, ক্লেশ অধিকতর তেষাম অব্যক্ত আসক্ত চেতসাম। মুক্তিকামী নির্বিশেষবাদীরা জন্ম জন্মান্তরের প্রচেষ্টার ফলে কেবল ক্লেশই ভোগ করে, আর বৈষ্ণবেরা জানেন যে কেবল নিরপরাধে ভগবানের নাম গ্রহণের আনুষঙ্গিক ফলস্বরূপ মুক্তি লাভ হয়। তাই মুক্তির জন্য অন্য আর আলাদাভাবে প্রচেষ্টা করতে হয় না। শ্রী বিল্বমঙ্গল ঠাকুর বলেছেন, মুক্তি স্বয়ং মুকুলিতাঞ্জলি সেবতে অসমান, মুক্তি দেবী স্বয়ং মুকুলিতাঞ্জলি হয়ে শুদ্ধ ভক্তের সেবা করার বাসনা করেন। এই তত্ত্ব মায়াবাদীরা সহ্য করতে পারেন না। তাই আরিন্দা প্রধান গোপাল চক্রবর্তী অত্যন্ত সুপুরুষ পণ্ডিত এবং নবীন যৌবন সম্পন্ন হওয়া সত্ত্বেও হরিদাস ঠাকুরের এই বিশ্লেষণ সহ্য করতে পারলেন না। ক্রুদ্ধ হইয়া বলে সেই সরুষ বচন, ভাবুকের সিদ্ধান্ত শুন পণ্ডিতে রগন, কোটি জন্মে ব্রহ্মজ্ঞানে যেই মুক্তি নয়, এই কহে নামাভাসে সেই মুক্তি হয়। গোপাল চক্রবর্তী ক্রোধ হয়ে রুষ্টভাবে বললেন, হে পণ্ডিতগণ, এই ভাবুকের সিদ্ধান্ত শুনুন, কোটি জন্মে ব্রহ্মজ্ঞানে যেই মুক্তি লাভ হয় না, আর এই ভাবপ্রবণ ভক্ত বলছেন যে কেবলমাত্র নামাভাসের ফলেই সেই মুক্তি লাভ হয়। হরিদাস কহেন কেনে করহ সংশয়, শাস্ত্রে কহে নামাভাস মাত্রে মুক্তি হয়। হরিদাস ঠাকুর বললেন, এই শাস্ত্র বচনে কেন তুমি সংশয় প্রকাশ করছো? শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে ভগবানের নামের আভাস মাত্রে মুক্তি লাভ হয়। ভক্তি সুখ আগে মুক্তি অতি তুচ্ছ হয়, অতএব ভক্তগণ মুক্তি নাহি লয়। ভগবত ভক্তির আনন্দের কাছে মুক্তির আনন্দ অত্যন্ত তুচ্ছ, তাই শুদ্ধ ভক্তরা কখনই মুক্তি লাভের বাসনা করেন না। তৎসাক্ষাৎ করণ আহ্লাদ বিশুদ্ধ অবধি স্থিতস্য মে সুখানি গুষ্পদায়ন্তে ব্রাহ্মণ্যপি জগত গুরু। হে জগত গুরু ভগবান, প্রত্যক্ষভাবে আপনার দর্শন লাভ করে আমি আনন্দের সমুদ্রে নিমজ্জিত হয়েছি। তার ফলে এখন আমি বুঝতে পারছি যে এই আনন্দ সমুদ্রের তুলনা নেই। ব্রহ্মানন্দের তথাকথিত সুখ গো বাছুরের পায়ের খুরের চাপে তৈরি ছোট গর্তের জলের মতো। এই শ্লোকটি হরিভক্তি সুধুদয় গ্রন্থের 14:36 শ্লোক থেকে উদ্ধৃত। বিপ্র কহে নামাভাসে যদি মুক্তি নয়, তবে তোমার নাক কাটি করহ নিশ্চয়। গোপাল চক্রবর্তী বললেন, নামাভাসের ফলে যদি মুক্তি লাভ না হয় তাহলে আপনি নিশ্চিত হতে পারেন যে আমি আপনার নাক কেটে দেব। হরিদাস কহেন যদি নামাভাসে মুক্তি নয়, তবে আমার না কাটিমু এই সুনিশ্চয়। তখন হরিদাস ঠাকুর গোপাল চক্রবর্তীর এই শর্ত মেনে নিয়ে বললেন, নামাভাসে যদি মুক্তি না হয় তাহলে আমি আমার নাক কেটে ফেলব। সে কথা নিশ্চিতভাবে জেনে রাখুন। শুনি সভা সদ উঠে করি হাহাকার, মজুমদার সেই বিপ্রে করিল অধিকার। সেই সভায় উপস্থিত সকলে সে কথা শুনে হায় হায় করে উঠলেন, এবং হিরণ্য ও গোবর্ধন মজুমদার উভয়েই সেই ব্রাহ্মণকে তিরস্কার করলেন। বলাই পুরোহিত তারে করিলা ভৎসন, ঘটপটিয়া মূর্খ তুই ভক্তি কাহা জান। বলরাম আচার্য গোপাল চক্রবর্তীকে ভৎসনা করে বললেন, তুমি মূর্খ তার্কিক, ভগবত ভক্তির মহিমা তুমি জানবে কি করে? প্রভুপাদ উল্লেখ করেছেন, মায়াবাদ দর্শনকে বলা হয় ঘটপটিয়া দর্শন। এই দর্শন অনুসারে সব কিছুই এক, সব কিছুই মাটি, এবং তাই এই মাটি থেকে যা কিছু তৈরি হয়েছে ঘট পট ইত্যাদি তা সবই মাটি। তারা ঘটের সঙ্গে মাটির কোনো পার্থক্য দর্শন করেন না। গোপাল চক্রবর্তী যেহেতু ছিল ঘটপটিয়া তার্কিক, একজন ঘোর জড়বাদী, তাই সে কিভাবে ভগবত ভক্তির মহিমা হৃদঙ্গম করবে? হরিদাস ঠাকুরে তুই কইলি অপমান, সর্বনাশ হবে তোর না হবে কল্যাণ। তুমি হরিদাস ঠাকুরকে অপমান করলে তার ফলে তোর সর্বনাশ হবে এবং তোর কোনো কল্যাণ হবে না। শুনি হরিদাস তবে উঠিয়া চলিলা, মজুমদার সেই বিপ্রে ত্যাগ করিলাম। তখন হরিদাস ঠাকুর সেখান থেকে উঠে চলে গেলেন, এবং হিরণ্য ও গোবর্ধন মজুমদার গোপাল চক্রবর্তীকে তার চাকরি থেকে বরখাস্ত করলেন। সভা সহিত হরিদাসের পড়িলা চরণে, হরিদাস আসি কহে মধুর বচনে, তোমা সবার দোষ নাহি এই অজ্ঞ ব্রাহ্মণ, তার দোষ নাহি তার তর্কনিষ্ঠ মন, তর্কের গোচর নহে নামের মহত্ব, কোথা হইতে জানিবে সে এই সব তত্ত্ব। যাহ ঘর কৃষ্ণ করুন কুশল সবার, আমার সম্বন্ধে দুঃখ না হউক কাহার। সে সভায় উপস্থিত সকলে এবং হিরণ্য ও গোবর্ধন মজুমদার হরিদাস ঠাকুরের শ্রীপাদ পদ্মে পতিত হয়ে ক্ষমা ভিক্ষা করলেন। তখন হরিদাস ঠাকুর হেসে মধুর স্বরে বললেন, তোমাদের কোনো দোষ নেই, এই ব্রাহ্মণটি অজ্ঞ, তারও কোনো দোষ নেই, কেননা তার মন তর্কনিষ্ঠ, এবং তর্কনিষ্ঠ চিত্তে নামের মহিমা হৃদঙ্গম করা যায় না, তাই সে এই সব তত্ত্ব জানবে কোথা থেকে? আপনারা সকলে ঘরে ফিরে যান, শ্রীকৃষ্ণ আপনাদের সকলের মঙ্গল সাধন করুন, আমার জন্য আপনারা কেউ দুঃখ করবেন না। প্রভুপাদ উল্লেখ করলেন তাৎপর্যের মধ্যে, হরিদাস ঠাকুরের এই উক্তি থেকে বোঝা যায় যে শুদ্ধ বৈষ্ণব কখনো কারো অপরাধ নেন না, সেটি শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা। তৃণাদপি শুনিচেন তরুরপি সহিষ্ণুনা, অমানিনা মান দেন কীর্তনীয় সদাহরি। নিজের পথের উপর পড়ে থাকা একটি তৃণের থেকেও দীনতর বলে মনে করে, এবং তরুর থেকেও সহিষ্ণু হয়ে সব রকম অহংকার বর্জিত হয়ে এবং অন্যদের সমস্ত সম্মান প্রদর্শন করে, নিরন্তর ভগবানের নাম কীর্তন করা উচিত। বৈষ্ণব সর্বদাই তৃণর থেকে দীনতর এবং তরু থেকে সহিষ্ণু। তিনি সমস্ত অপমান নীরবে সহ্য করেন, কেননা তিনি কেবল অবিচলিত চিত্তে ভগবানের নাম গ্রহণেই আগ্রহী। তবে সে হিরণ্য দাস নিজ ঘরে আইল, সেই ব্রাহ্মণে নিজ দ্বার মানা যে কইল। তখন হিরণ্য দাস মজুমদার ঘরে ফিরে গেলেন, এবং তিনি আদেশ দিলেন যে গোপাল চক্রবর্তীকে যেন কেউ সেখানে প্রবেশ করতে না দেয়। তিন দিন ভিতরে সেই বিপ্রের কুষ্ঠ হইল, অতি উচ্চ নাশা তার গলিয়া পড়িল। তিন দিনের ভিতরে সেই ব্রাহ্মণ গোপাল চক্রবর্তী কুষ্ঠ রোগাক্রান্ত হলেন, এবং তার ফলে তার অতি উচ্চ নাশা গলে পড়ল। চম্পক কলি সমহস্ত পদাঙ্গুলি, কুঙ্কড় হইল সব কুষ্ঠে গেল গলি। তার হাত এবং পায়ের আঙ্গুলগুলি ছিল চাম্পা ফুলের কলির মতো সুন্দর, কিন্তু কুষ্ঠ রোগের ফলে সেগুলি কুঙ্কড়ে গেল এবং গলে পড়তে লাগলো। দেখিয়া সকল লোক হইল চমৎকার, হরিদাসে প্রশংসিতারে করে নমস্কার। গোপাল চক্রবর্তীর অবস্থা দেখে সকলে অত্যন্ত আশ্চর্যান্বিত হলেন, হরিদাস ঠাকুরের প্রশংসা করে তারা তাকে প্রণতি নিবেদন করতে লাগলেন। যদ্যপি হরিদাস বিপ্রের দোষ না লইলাম, তথাপি ঈশ্বর তারে ফল ভুঞ্জাইলাম। যদিও হরিদাস ঠাকুর বৈষ্ণবচিত সহনশীলতার ফলে সেই ব্রাহ্মণের অপরাধ গ্রহণ করেননি, কিন্তু পরমেশ্বর ভগবান তা সহ্য করতে পারলেন না এবং তাই তিনি তাকে এই অপরাধের দণ্ড দান করলেন। ভক্ত স্বভাব অজ্ঞ দোষ ক্ষমা করে, কৃষ্ণ স্বভাব ভক্ত নিন্দা সহিতে না পারে। শুদ্ধ ভক্তের স্বভাব হচ্ছে যে তিনি অজ্ঞান মানুষের সমস্ত অপরাধ ক্ষমা করেন, কিন্তু কৃষ্ণের স্বভাব তিনি ভক্তের নিন্দা সহ্য করতে পারেন না। শ্রী চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়েছেন, তৃণাদপি শুনিচেন তরুরপি সহিষ্ণুনা অমানিনা মান দেন কীর্তনীয় সদা হরি। প্রভুপাদ বললেন, বৈষ্ণব নিষ্ঠা সহকারে তৃণ থেকেও দীনতর এবং তরুর থেকেও সহিষ্ণু হওয়ায় এবং নিজের অমানি হয়ে অন্য সকলকে সম্মান প্রদর্শন করার পন্থা অনুসরণ করেন। এইভাবে বৈষ্ণব কেবল পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তনেই উৎসাহী। হরিদাস ঠাকুর ছিলেন বৈষ্ণবের এই সর্বশ্রেষ্ঠ গুণের মূর্ত প্রতীক। শ্রীকৃষ্ণ কখনোই মহান বৈষ্ণবের নিন্দা সহ্য করতে পারেন না। দৃষ্টান্তস্বরূপ বলা যায়, প্রহ্লাদ মহারাজের পিতা হিরণ্যকশিপু নানাভাবে প্রহ্লাদ মহারাজের উপর অত্যাচার করেছিল, কিন্তু প্রহ্লাদ মহারাজ তা সহ্য করেছিলেন, শ্রীকৃষ্ণ করেননি। তাই ভগবান নৃসিংহদেব রূপে আবির্ভূত হয়ে হিরণ্যকশিপুকে সংহার করেছিলেন। তেমনি হরিদাস ঠাকুর গোপাল চক্রবর্তীর অপমান সহ্য করলেও শ্রীকৃষ্ণ করেননি, ভগবান তৎক্ষণাৎ গোপাল চক্রবর্তীকে দণ্ডদান করেছিলেন এবং তার ফলে সে কুষ্ঠরোগে আক্রান্ত হয়েছিল। শ্রী রূপ গোস্বামীকে বৈষ্ণব আচার সম্বন্ধে শিক্ষা দেবার সময় শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত স্পষ্টভাবে বৈষ্ণবের শ্রী পাদ পদ্মে অপরাধ করার ফল বর্ণনা করেছেন। যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতি মাতা, মধ্যলীলার ঊনবিংশতি পরিচ্ছেদের 156 শ্লোকে বৈষ্ণব নিন্দা বা বৈষ্ণব অপরাধকে সর্বশ্রেষ্ঠ অপরাধ বলে বর্ণনা করা হয়েছে এবং মতহস্তির সঙ্গে তার তুলনা করা হয়েছে। মতহস্তি যখন বাগানের ভিতরে প্রবেশ করে তখন সে বাগানের সমস্ত গাছপালা তৃণ গুল্ম ফুল ফল নষ্ট করে দেয়। তেমনি ভগবত ভক্তি পরায়ণ ভক্ত যদি তার গুরুদেবের অথবা বৈষ্ণবের চরণে অপরাধ করে তাহলে তার ভক্তিলতা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। বিপ্রের কুষ্ঠ শুনি হরিদাস মনে দুঃখী হইলা, বলাই পুরোহিতে কহি শান্তিপুরে আইলা। গোপাল চক্রবর্তীর কুষ্ঠ হয়ে আছে শুনে হরিদাস ঠাকুর দুঃখিত হলেন এবং হিরণ্য মজুমদারের পুরোহিত বলরাম আচার্যকে বললে তিনি শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে এলেন। আচার্যে মিলিয়া কইলা দণ্ডবত প্রণাম, অদ্বৈত আলিঙ্গন করি করিলা সম্মান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।